الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني شانل درشق ونشتان শানে নজরুল নিয়ে আরেকটি বার আপনাদের খিদমতে হাজির হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের শিক্ষার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত। আমাদের প্রিয় নবী রসুলে মোকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলী শান হল তিন ধরনের ব্যক্তি এমন হবেন যাদের কিয়ামতের দিন আল্লাহ আপন আরশের ছায়া দান করবেন। প্রথম ইরশাদ করলেন যে আমার কোনো উম্মতের পেরেশানিকে দূর করবে। দ্বিতীয়ত ওই ব্যক্তি যে আমার সুন্নতকে জিন্দা করবে। আর তৃতীয় সে যে আমার উপর অধিক হারে দরুদ পাঠ করে। তিনি সে সৌভাগ্যবান হবেন যে যাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপন আরশের ছায়া উনাকে দান করবেন। আরও কিছু হাদিসে পাক রয়েছে যাতে এমন আমল বর্ণিত হয়েছে যে আল্লাহ ওনার বদৌলতে মানুষকে কিয়ামতের দিন আপন আরশের ছায়া দান করবেন। এখানে নির্দিষ্টভাবে এই তিনজনের উল্লেখ হয়েছে। চেষ্টা করুন উম্মতের মধ্যে যদি কেউ পেরেশানির মধ্যে থাকে তার পেরেশানিকে দূর করুন। পেরেশানি কে দূর করা কখনো টাকা খরচের মাধ্যমে হতে পারে, কখনো দিনই কোনো বিষয় নিয়ে পরামর্শের মাধ্যমেও সমাধান হয়, যতটুকু শক্তি আর সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী মুসলমানদের পেরেশানিগুলো দূর করুন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা, ওনার রাতের উপর অধিক হারে দরুদ পাঠ করা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সলাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, এই অনুষ্ঠানে আমরা বিশেষ করে কোনো আয়াতে মুবারকা অতঃপর সেটাকেই কেন্দ্র করে তার প্রেক্ষাপট, যে কারণে সে আয়াত নাজিল হয়েছে। কুরআনে মাজিদ ফুরকানে হামিদের আয়াতের সংখ্যার ভিত্তিতে যদি আমরা দেখি তো বিভিন্ন মতামত পাওয়া যায়। তার মধ্যে একটি মত হল 6,666, আর কিছু অভিমত এই সংখ্যার চেয়েও কম, সংক্ষেপে বলতে গেলে 6,000-এর অধিক কুরআনে পাকে আয়াতে মুবারকা রয়েছে। কিন্তু নির্ধারিতভাবে কিছু এমন আয়াত রয়েছে আর এগুলোরও সংখ্যা 1,000-এর অধিক। জি জি, যে আয়াতের পেছনে কোনো লিঙ্ক, কোনো প্রেক্ষাপট, পেছনে কোনো এমন ঘটনা সংঘটিত হয়ে যাওয়া অথবা রসুলে মুকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে এসে প্রশ্ন করা আর উনি সেগুলোর জবাব তাদেরকে দেওয়া অথবা হুজুর নীরবতা পালন করা আর রব আজ্জা ওয়াজাল সে বিষয়ে কুরআনের আয়াত নাজিল করেন অথপর আপন প্রিয় হাবিবের মাধ্যমে সেগুলোকে উত্থাপন করা যে হে মাহবুব তাদেরকে এই জবাব ইরশাদ করুন, অথবা কোনো ঘটনা সামনে আসলো সে ব্যাপারে আল্লাহ কুরআনের মধ্যে ইরশাদ করে দিলেন, কোনো বিষয়ে রহিতকরণ সেটা নাজিল করা হয়েছে, কোনো বিষয়ে হারামের আয়াত নাজিল হলো, কোনো বিষয়ে পারমিশন কিংবা অনুমতি মিলল, আর অনেক এমন বিষয় যা পূর্ববর্তী শরীয়তে ছিল সেগুলো নিয়ম অনুসারে মনসুখ হওয়ার যে আয়াত সেগুলো নাজিল হলো। এইভাবে যে প্রেক্ষাপট রয়েছে তার ব্যাকগ্রাউন্ডে যে একটি ঘটনা সংঘটিত হল সেটাকেই আয়াতের সবাবে নজুল আর শানে নজুল বলা হয়ে থাকে। তো আজকের এই প্রোগ্রামে যে আয়াতে মুবারকা আমরা নির্বাচন করেছি সুরাতুল বাকারার আয়াতে মুবারকা, সুরা বাকারার মধ্যে 208 নম্বর আয়াতে মুবারকা, আসুন শুরুতে সে আয়াত শুনি, অতঃপর তার তর্জমা, অতঃপর তার শানে নজুল, অতঃপর সেই সংক্রান্ত কিছু ব্যাখ্যা আলোচনা করার প্রয়াস পাব।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা,
হে ইমানদারেরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো।
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, অর্থাৎ শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। এই আয়াতে মুবারকা, যার মধ্যে রাব্বে কাবা আযা ওয়াজাল একেবারে স্পষ্টরূপে ইমানদারদেরকে হুকুম দিয়েছেন, আর এই শব্দগুলোর মধ্যে সেই মোমেনদেরকে আহ্বান করা হয়েছে। এমনিতে রব আযা ওয়াজালের সমস্ত হকাম ইমানদারদের জন্য, মোমেনদের জন্য একেবারে স্পষ্ট। কিন্তু আপনি চিন্তা করুন, যেখানে নির্দিষ্টভাবে বলা হয় হে মোমেনরা, হে ইমানদারেরা, তাদের জন্য নির্দিষ্টভাবে এই বিষয়টি নির্ধারণ করা হয়েছে আর ওনাদের সম্বোধন করে এই কথা বলা হচ্ছে। কুরআনে পাকে 90-এর অধিক এমন আয়াত বর্ণনা করা হয়েছে যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ সম্বোধন করেছেন, এতিরশাদ করেছেন, হে ইমানদারেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করে নাও, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এখনই ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করা উদ্দেশ্য কি? যে ব্যক্তি ইমান আনল, তো ইমান তো ইমান গ্রহণ করল, ইমান আর ইসলাম, ইসলাম কবুল করল, ইমান গ্রহণ করল, সুতরাং মুমিন হয়ে গেল, সে মুসলমান হয়ে গেল। কিন্তু এইখানে বলেন প্রবেশ করো, তাফসীরের মধ্যে এটাও বর্ণিত হয়েছে যে এইখানে কায়েম থাকা ইসলামের শিক্ষার সাথে পরিপূর্ণ নিজেকে আবৃত করে নেওয়া, ইসলামী শিক্ষাসমূহের পরিবর্তন পরিবর্ধন ব্যতীত, কোনরূপ পরিবর্তন ব্যতীত, আর সেটার মধ্যে নিজেকে আবৃত করে নেওয়া, নিজের জানের উপর, নিজে নিজের উপর, আপন নফসের উপর, নিজের অঙ্গের উপর ইসলামী শিক্ষাকে ব্যক্তি আবৃত করে নেওয়া, এটাই হল ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করা। আমি প্রথমে এটা শানে নজুল আরজ করছি, আর অতঃপর এ ব্যাপারে কিছু আলোচনা করব। ঘটনা এটি হল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর কিছু এমন ব্যক্তিবর্গ যারা আহলে কিতাব ছিল তারা ইমান গ্রহণ করল। যখন ইমান গ্রহণ করল, এখন তারা বলতে লাগল যে সেই বস্তু যা তাওরাতের মধ্যে যে বিষয়সমূহ নিষেধ করা হয়েছিল, ইসলামে আমরা প্রবেশ করেছি, তো ইসলামে এমন কিছু বিষয় রয়েছে যেগুলোর উপর আমল করা আমাদের জন্য জরুরি নয়, অর্থাৎ আমাদের মর্জি মাফিক। উদাহরণ, সপ্তাহে একদিন শিকার করা, এটা আহলে কিতাবের জন্য নিষেধ ছিল, এটা হারাম ছিল, ইসলামে এটা এইভাবে হারাম নয়, তো তারা এই ভিত্তিতে এটা থেকে বেঁচে থাকত যে বলতে লাগলো যে আমরা সপ্তাহে এটা করবো না, কেননা তাওরাতের মধ্যে নিষেধ, তো আমরা এখন ইসলাম আনার পরেও তার উপর আমল এভাবে করব। কিন্তু এখানে প্রকৃতপক্ষে কি ছিল, ওই যে ইসলামী হুকুম ছিল তা থেকে এক ধরনের নিজে নিজেকে তার বিপরীতে করা, সেখান থেকে নিজে নিজেকে ফিরিয়ে আনা, এই বিষয়টি ছিল। অনুরূপভাবে তারা উটের দুধ আর তার মাংস তারা বলল যে আমরা দূরে থাকব, আমরা এটা ছেড়ে দিব। কেন? কেননা এটা সেখানে এটা এই ভিত্তিতে সেটা নিষেধ, তো এখানেও আমরা সেখান থেকে বেঁচে থাকব। তো দিনে মুহাম্মদীর মধ্যে, শরীয়তে মুহাম্মদীর মধ্যে এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা ছিল না। তো তারা এইভাবে মাঝখানে যে একটি রাস্তা বের করল যে আমরা তাওরাতের উপর আমল করব, এই বিষয়গুলোতে ইসলামের উপর আমল করব, আর ইসলামে কেননা এটার নিষেধাজ্ঞাও নেই, তো খাবার না খাওয়া আমাদের মর্জি। তো এখানে বলে দেওয়া হয়েছে ঠিক আছে, খাবার না খাওয়া তোমাদের মর্জি, কিন্তু এইখানে এই বিষয়গুলো থেকে বেঁচে থাকা সেটা তোমরা এই কারণে করছো যে তাওরাতের মধ্যে কেননা তার নিষেধাজ্ঞা রয়েছে, আর শরীয়তে মুসার মধ্যে, হজরতে মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে এটাকে কেননা মানা করা হয়েছে, তো এই বিবেচনায় তোমরা সেটার উপর আমল করে চলেছ। তো তাদের হুকুম দেওয়া হয়েছে, এখন ইমান গ্রহণ করেছ, যেহেতু ইমান এনেছ, এখন পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করে নাও, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করে নাও। আর এই চিত্রের শরীয়ত, এই চিত্রের কোরআনে পাকের মধ্যে, এই চিত্রের হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেটা নিষেধ করে দেওয়া হয়েছে যে যেই বিষয়সমূহ পবিত্র শরীয়ত মনসুখ করে দিয়েছেন, পেছনের যে সমস্ত আমল নিষেধ করে দিয়েছেন, এখন সেই বিষয়ে এই নিয়তে আমল করা যে সেখানে অমল হয়ে যাবে, এখানে অমল হয়ে যাবে, এটা চলবে না। এই বিষয়ে স্পষ্টরূপে নিষেধাজ্ঞা চলে এসেছে আর বলে দেওয়া হয়েছে একটি ব্যাপক রূপে এই ফরমান নাজিল হল, হে ইমানদারেরা, হে ইমানদারেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো আর শয়তানের অনুসরণ করো না, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। শয়তান সে তোমাদের প্রকাশ্য দুশ্মন, তার অনুসরণ করো না, তার পেছনে চলো না। তোমরা দিনকে অগ্রসর রাখো আর পবিত্র শরীয়তের মধ্যে যে আহকাম রয়েছে তার মধ্যে নিজে নিজেকে পরিপূর্ণরূপে আবৃত করে নাও। এখানে এই বিষয়টি উলামায়ে কেরাম স্পষ্টরূপে মাদানী চ্যানেলের দর্শক বর্ণনা করেছেন যে পবিত্র শরীয়তের আহকামসমূহের মধ্যে মানুষ ইসলাম গ্রহণ করল, ইমান গ্রহণ করল, তো এখন শুধু এটা নয় যে যেটা তার জন্য সহজ হবে সেটার উপর আমল করবে, আর যার মধ্যে কোনো স্বস্তি থাকবে না, তো যেমন মর্জি, ঠিক আছে আমল করছি না, না 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 না, শরীয়তের এই পদ্ধতি পছন্দ নয়। আমরা ইসলামী আহকামসমূহ আপন স্বস্তি এই বিষয়গুলো দেখে সেগুলো আমল করব, না 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 না, এইভাবে আকলকে প্রাধান্য দিয়ে এই বিষয়গুলো করা যাবে না, বরং শরীয়ত যেই বিষয়সমূহ হুকুম দিয়েছেন তো আপনারা সেখানে আকলের মাপকাঠিতে সেগুলোকে তুলবেন না, বরং প্রেমকে অগ্রসর রেখে যে আমি মুমিন, আমি আল্লাহর উপর ইমান রাখি, আমি আল্লাহর রসুলদের উপর ইমান রাখি, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীনের উপরে, হুজুরের ওনার তরিকার উপরে, কেননা আমাদেরকে চলার হুকুম ইরশাদ করেছেন, তো এখন আপনাকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে। সে আমল চায় প্রকাশ্যে আমার জন্য কষ্টের হোক, আমলের বিবেচনায় যদি আমার জন্য কষ্টসাধ্য হয়, কিন্তু আমার স্বস্তিকে সামনে রেখে বাকি শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহকামসমূহ সেগুলো থেকে মুখ ফিরিয়ে নেওয়া অথবা আমল না করে চলা, এই পদ্ধতি পবিত্র শরীয়তের কোনো অবস্থায় পছন্দনীয় নয়। তো এই জন্য সাথে শয়তানের অনুসরণের ব্যাপারও বলে দেওয়া হয়েছে, শয়তানের পেছনে চলো না, সে তোমাদের দুশ্মন। সে কি করবে? সে তোমাদের অশ্লীলতার পেছনে ডাকবে, সে তোমাদের অশ্লীলতার দিকে, আল্লাহর নাফরমানির দিকে সে তোমাদের আহ্বান করবে। কোরআনে পাকের অন্য জায়গার মতো আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাস শায়তানা ইয়ানযাগু বাইনাহুম, ইরশাদ করলেন যে নিঃসন্দেহে শয়তান মানুষের মধ্যকানে ফাসাদ ঢেলে দেয়, সে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আর কি বলবে? ইন্নাস শায়তানা লিল ইনসানি আদুউম মুবিনা, নিঃসন্দেহে শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশ্মন, স্পষ্ট এবং এমন প্রকাশ্য দুশ্মন যে প্রত্যেক দিক থেকে হামলা করে, সামনে থেকে, পেছনে থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সে আসে আর বিভিন্নভাবে চেষ্টা করে তাকে স্ব-অবস্থান থেকে সরানোর জন্য চেষ্টা করে। এক মুসলমানের ঈমান এতটাই মজবুত হওয়া দরকার যে তিনি শয়তানের এই হামলা থেকে নিজে নিজেকে তিনি বাঁচিয়ে নেবেন। অন্য একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইরশাদ করলেন যে হে ইমানদারেরা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আরেকটি আয়াতে মুবারকার মধ্যে ইরশাদ করেছেন যে নিঃসন্দেহে শয়তান তোমাদের দুশ্মন, তোমরাও তাকে দুশ্মন মনে করো, তাকে দুশ্মন মনে করো, সেই তোমাদের দুশ্মন, আর তাকে দুশ্মন জানো, দুশ্মন তাকে মনে করো। আর কুরআনে পাকের আরও অনেক জায়গার মধ্যে এই কথা শয়তানের ব্যাপারে বর্ণনা করা হয়েছে যে এই শয়তান মানুষকে ধোঁকা দেয়, শয়তান মন্দের দিকে আহ্বান করে, শয়তান খারাপ কাজের দিকে তাকে আগ্রহী করে, শয়তান অশ্লীল কাজের দিকে তাকে নিয়ে যায়, কিন্তু রব আজ্জা ওয়াজাল তিনি আদলের হুকুম দেন, ইনসাফের হুকুম দেন, লজ্জাশীলতার হুকুম দেন, পর্দার হুকুম দেন, আল্লাহ আজ্জাওয়াজাল পাক পবিত্র থাকার হুকুম দেন। রব আজ্জাওয়াজাল সেই সমস্ত শয়তানি রাস্তাকে বন্ধ করার হুকুম ইরশাদ করেন, এই জন্য স্পষ্টরূপে বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন যে শয়তান খারাপ কাজের দিকে আহ্বান করছে, তো রব তোমাকে সত্য ভালো কাজের দিকে আর নেক কাজের দিকে রব তোমাকে আহ্বান করেন আর এটাই তোমাকে হুকুম ইরশাদ করে থাকেন। তো মাদানী চ্যানেলের দর্শক, স্পষ্টরূপে হুকুম ইরশাদ করে দেওয়া হয়েছে, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করে নাও, আকিদার বিবেচনায়, আমলেরও বিবেচনায়, আকিদা আমল এই সমস্ত বিষয়ের বিবেচনায় মানুষ পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করে নিবে। তো মুনাফিকরা মূলত এটা মিথ্যা বলল, মুখে বলে দিল যে আমরা ইসলাম গ্রহণ করেছি আর অন্তরে মানল না, কিন্তু ইসলাম এটা এমন একটি ইমারত, বুনিয়াল ইসলাম ওয়ালা খামস এটা বলা হয়েছে না, ইসলামের ভিত্তি রাখা হয়েছে সে পাঁচ বিষয়ের উপরে। আর প্রথমে সে সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কেউ এবাদতের যোগ্য নয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, অতঃপর তার সাথে নামাজ কায়েম করা, যাকাতের আদায় করা, রমজানে রোজা রাখা, হজ আদায় করা যদি সামর্থ্য এবং সম্পদ থাকে, এই সব বিষয় বর্ণনা করে দিয়েছেন। তো সেই মুনাফিক তো জবান থেকে বলে যে আমি মুসলমান হয়ে গেছে, কিন্তু এই ইমারতের মধ্যে তারা প্রবেশ করেনি, এই ইমারতের মধ্যে প্রবেশ করেনি। তো প্রকাশ্য তো মানুষকে তারা প্রকাশ করত যে আমরা মুসলমান হয়ে গেছি, মুসলমান হয়ে গেছে, কিন্তু সূরা মুনাফিকুনের মধ্যে তাদের এই পুরো নিদর্শন এবং আলামতকে বর্ণনা করে দেওয়া হয়েছে যে তারা মুমেন হয়নি, কারণ ইসলাম তাদের অন্তরেই প্রবেশ করেনি। এটা আল্লাহও জানেন যে আপনি আল্লাহর রাসূল, আর মুনাফিকদের চরিত্র বলে দেওয়া হয়েছে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদ ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ইরশাদ করলেন, আল্লাহ জানেন যে আপনি আল্লাহর রাসূল, এই মুনাফিকরা বলে যে আপনি আল্লাহর রাসূল, নিঃসন্দেহে আল্লাহ জানেন যে আপনি আল্লাহর রাসূল, কিন্তু আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে তারা মিথ্যা বলছে, তারা মিথ্যাবাদী। কেন মিথ্যাবাদী তাদেরকে বলা হয়েছে? যখন তারা বলছে যে আপনি আল্লাহর রাসূল, তাদেরকে মিথ্যাবাদী এই জন্য বলা হয়েছে যে তাদের এই বলা তাদের দিলের সাথে অ্যাটাচ হচ্ছে না, তাদের এই বলা তাদের এই অন্তরের মধ্যে সেই তসদিক এটা অন্তর্ভুক্ত হচ্ছিল না, তো এই জন্য তাদেরকেও মুনাফিকিনদের দরজার মধ্যে আসলো। অর্থাৎ মুনাফিকদের সাজা যেটা রয়েছে সেটা ইরশাদ করলেন, তারা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে আসফালা সাফিলিনের মধ্যে সেই মুনাফিকদের ফেলে দেওয়া হবে, কেননা তারা প্রকাশ্যে ইমানের নাম এবং ইসলামের নাম প্রকাশ করেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা মুমিন নয়। আর প্রকৃত মুমিন যারা অন্তর থেকেও মুসলমান, জবান থেকেও মুসলমান, অতঃপর ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করা, আপন আমলের মাধ্যমে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে নিতে হবে, আর আপন দৃষ্টিভঙ্গির মাধ্যমে এই সব কিছু তার মধ্যে এই ইসলামী দৃষ্টিভঙ্গি, ইসলামী আকীদা মোতাবেক আপনি আপনাকে প্রবেশ করাতে হবে, তখন বলা হবে সে নিজে নিজেকে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করিয়ে নিয়েছে। তফসিরে রুহুল বয়ানের মধ্যে এই কথাও ইরশাদ করা হয়েছে যে অঙ্গের ভিত্তিতেও নিজে নিজেকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করাও। ইরশাদ করলেন, চোখ রয়েছে, এই কান রয়েছে, হাত রয়েছে, অন্তর রয়েছে, এটা আপনার পরিপূর্ণ একটি অবস্থান, বাস এটাকেও পরিপূর্ণরূপে নিয়ে ইসলামের মধ্যে প্রবেশ করুন। চোখ দেখলে সেটা দেখবে যেটা ইসলাম দেখার জন্য বলেছেন, আর যেটা দেখার ক্ষেত্রে ইসলাম নিষেধ করেছেন সেটা চোখ দেখবে না। কান সেটা শুনবে যেটা শোনা জায়েজ, হাত সেটা আমল করবে যেটা করা জায়েজ হয়, অন্তর সেটা চিন্তা করবে যেটা চিন্তা করা, তাফাক্কুর করা সেটা জায়েজ। জি জি, ইচ্ছেকৃত নিজে নিজেকে খারাপ চিন্তার মধ্যে মগ্ন করা, চিন্তাভাবনা খারাপ করা ইচ্ছেকৃত, বলা হচ্ছে এমনি কারো খেয়াল আসলো খারাপ, আরেকটি হচ্ছে ইচ্ছিকৃত এটাকে আনা, খারাপ কাজের চিন্তা করা, এটা সেই বস্তু যেখান থেকে আমাদের দিন আমাদেরকে নিষেধ করেছেন যে এমন বস্তু খারাপ চিন্তা করা, খারাপের দিকে অন্তর এবং মস্তিষ্ককে লাগিয়ে দেওয়া, এটা কেমন, এটাকে অন্তরের খারাপ অবস্থান বলা হয়েছে, অন্তরের কুদৃষ্টি বলা হয়েছে। ইরশাদ করলে নিজে অঙ্গ রয়েছে না, এই কদম চললে তো যদি মসজিদের জন্য চলে, কারো খেদমতের দিকে অগ্রসর হলে, কেউ হালাল আয়ের দিকে অগ্রসর হলে, কিন্তু এই কদমের মাধ্যমে, পায়ের মাধ্যমে চলাচল করে বান্দা যেন পাপের দিকে না যায়, একটি কদমও রবের নাফরমানের দিকে যেন না যায়। নিজেও নিজে নিজেকে এই শয়তানি কাজ থেকে বাঁচাতে হবে, নিজের বাচ্চাদেরকেও বাঁচাতে হবে। ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারেরা, নিজে নিজেকে আপন পরিবারবর্গকে সে আগুন থেকে বাঁচাও। তো এইখানে বাহ্যিক যে অঙ্গ রয়েছে ইরশাদ করলেন এটাকে, এটাকে পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে ভাবে প্রবেশ করাতে হবে, যে চোখ দ্বারা জায়েজ জিনিস দেখবেন, চোখ দ্বারা সেটা দেখবেন যেটা দেখার মাধ্যমে সওয়াব পাওয়া যায়। মা বাবাকে মহাব্বতের নজরে, মা বাবার সাথে সাক্ষাৎ করা, মা বাবার সাথে ভদ্রতা নম্রতা আদরের সাথে উপস্থিত হওয়া, কবুলকৃত হজের সওয়াব, খানায়ে কাবাকে দেখার সওয়াব পাওয়া যাবে, এটা ইবাদত। আলেমি দ্বীনের চেহারাকে দেখা ইবাদত, কুরআনকে দেখুন এটাও ইবাদত, সওয়াব। কুরআন এমন বস্তু যেটাকে উজু সহকারে আপনি স্পর্শ করলেন, ধরলেন, হাত লাগালেন, এই স্পর্শের মাধ্যমে আল্লাহ সওয়াব দান করেন, সেটা আমরা দেখি। দেখার কারণেও আল্লাহ সওয়াব দান করেন। তো যেই বস্তু দেখার কারণে সওয়াব আর সওয়াব রয়েছে, এ চোখ দ্বারা সেই বস্তুগুলো দেখুন, সেটা দেখবেন না যে উল্টো কিয়ামতের দিন এই চোখসমূহের মধ্যে সীসা ঢালা হবে, এই চোখসমূহকে আগুন দ্বারা আবৃত করা হবে, সেই বস্তুসমূহ এই চোখ দ্বারা দেখবেন না। একই বিষয়টি কানের সাথে, একই বিষয় হাতের সাথে, একই বিষয় পায়ের সাথে, নিজের অঙ্গকেও পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করানোর অর্থই হচ্ছে এটি। তো সমস্ত মুসলমানদেরকে এটা ইরশাদ করা হচ্ছে, হে মুখলিস মুসলমানরা, হে একনিষ্ঠ মুমিনরা, নিজে নিজে ইসলামে এমনভাবে প্রবেশ করাও, এমনভাবে প্রবেশ করাও যে যারা তোমাকে দেখবে আর তোমাদের জীবন দেখবে, তোমাদের আমলকে দেখে, তোমাদের চেহারা চরিত্র দেখে, যে খারাপ চিত্র তাদের চোখে বাসবে না, ইমানের চিত্র তাদের চোখে বাসবে, ইসলাম যেন তারা দেখতে পায়, আর তারা দেখেও তারাও যেন মুসলমান হয়ে যায়। হুদায়বিয়ার সন্ধির পরে যখন এটা সিদ্ধান্ত হল যে মক্কা থেকে কেউ মদিনায় আসলে তাকে ফেরত দেওয়া হবে, তো অতঃপর মক্কা থেকে লোক মদিনায় আসতে লাগল, যদিও বা তারা সে সময় মুসলমান হননি, কিন্তু যখন তারা মদিনায় আসতেন তো সেখানে মুসলমানদের অবস্থা দেখতেন, তাদের জীবনী দেখতেন, তো তারা এই অবস্থা দেখে ইসলামের দামানে চলে আসত, ইসলাম কবুল করে নিত, ইসলামের দামানে চলে আসত, ইসলাম কবুল করে নিত, মুমেন হয়ে যেত। তো মুসলমানদের শান হলো এটা, তাকে দেখে অমুসলিমও আপন অবস্থা থেকে তওবা করে ইসলামের মধ্যে চলে আসবে, ইসলামের ছায়াতলে চলে আসবে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আজকাল মুসলমানরা নিজেদের সেই চরিত্রকে নষ্ট করে দিয়েছে। আজকাল মুসলমান ইসলামের সেই সমস্ত বিষয় আমল করে যা তাদের জন্য সহজ, যেখানে কোনো বাধা বিপত্তি তাদের সামনে আসবে, চাই সুদ হোক, হারাম হারাম কাজ হোক, অথবা অন্য কোনো খারাপ কাজ, তো তারা সেই বিষয়টা দেখে না। বিয়ের কথাই যদি আমরা বলি, তো একটি কাজ হালাল হচ্ছে, জায়েজ এবং সুন্নতের উপর আমল হচ্ছে, আর সাথে কতগুলো কাজ তারা যেটা জাহিলি যুগের প্রথা ছিল, যেটাকে শরীয়ত যে বিষয়ে নিষেধ করা হয়েছে সে বিষয়গুলো ব্যক্তি আবৃত করে নিয়েছে আর এমন কাজ করে যাচ্ছে। তো শুধু আমাদের কাফন দাফন পর্যন্ত নয় যে আমরা কাফন দাফন পর্যন্ত শরীয়তের মোতাবেক করব, দাফন করা পর্যন্ত শরীয়ত মোতাবেক, কাফনের পূর্বে কী রয়েছে সেটাও শরীয়ত অনুযায়ী হওয়া উচিত। কোনেকে ঘর থেকে বিদায় দেওয়ার সময় কুরআনের ছায়া দেওয়া হয়ে থাকে, করুন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, যদি সেখানে কোনো ব্যাদবিমূলক আচরণ প্রকাশ না পায়। কিন্তু হাই যদি এই কুরআনের ছায়া নয়, শুধু সেই কুরআনের তালিম দেওয়ার মাধ্যমে তাকে ঘর থেকে বিদায় দেওয়া হতো, তখন বিষয়টি অনন্য হতো, তখন বিষয়টি অনন্য হতো। তো এই কুরআনের তালিম, হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিম, এটা গ্রহণ করে আমাদের, আমরা যথাযথ পরিপূর্ণরূপে ইসলামে পরিপূর্ণরূপে আমরা প্রবেশ করতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের হেফাজত করুন, আর আমাদের শরীয়তে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন আমলকারী বানিয়ে দিন যে শরীয়তের সমস্ত আহকামসমূহ তার উপর আমরা আমলকারী হয়ে যায়, অতপর যখন সমস্ত এই শিক্ষা ব্যক্তির উপরে এটার অনুসারী হয়ে যাবে, অতপর পড়ুন রবের এই কুরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করে নাও, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করে নাও, শয়তানের অনুসরণ করো না, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য দুশ্মন, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। আল্লাহ আমাকে আপনাকে আমলের তৌফিক দান করুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গ দিতে থাকুন। আল্লাহ নেকির তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।